Allahu Ekber, Allahu Ekber, Allahu Ekber, Ashhadu an la ilaha illallah. Ashhadu an la أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حي على السلام. حي على السلام. حي على الفلاح. الله أكبر.
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
গত খুতবায় আমি হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আলোচনা করছিলাম,
আর
এই প্রসঙ্গে এ কথা বলা হয়েছিল যে হযরত যায়নাব বিনতে জাহাশের সাথে পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছিল। এ সম্পর্কে আমি বলেছিলাম যে আরো কিছু কথা রয়েছে যা বলতে হবে। হযরত যায়নাব বিনতে জাহাশ এর বয়স ছিল বিয়ের সময় 35 বছর, আর আরবের অবস্থার দৃষ্টিকোণ থেকে এ বয়স এমন ছিল যেটিকে মধ্য বয়স বা আইবুড়ো বয়স বলা উচিত। মেয়েদের ক্ষেত্রে হযরত যায়নাব অত্যন্ত মুত্তাকি, ধর্মপরায়ণা ও সম্পদশালিনী মহিলা ছিলেন। এতৎসত্ত্বেও যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীর মাঝে কেবল যায়নাবই সেই স্ত্রী ছিলেন যিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেন আর তার সমকক্ষতা দাবি করতেন। এর কিছুটা উল্লেখ পূর্বে হয়েছিল, তা সত্ত্বেও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যক্তিগত খোদাভীতি ও পবিত্রতার অনেক প্রশংসা করতেন এবং অধিকাংশ সময় বলতেন, যায়নাব অপেক্ষা অধিকতর পুণ্যবতী নারী আমি দেখিনি। এবং আরো বলতেন যে তিনি অনেক মুত্তাকি, পুণ্যবতী, অনেক বেশি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারিণী, অনেক দান সদগা খয়রাতকারী, আর পুণ্য ও ঐশী নৈকট্য লাভ হয় এমন কর্মে গভীর উৎসাহ উদ্দীপনাশীল ছিলেন। তবে কিছুটা রাগি স্বভাবের ছিলেন, কিন্তু রাগ প্রকাশের পর অতি দ্রুত তিনি অনুতপ্ত হয়ে পড়তেন। দান খয়রাতের ক্ষেত্রে তার যে মর্যাদা ছিল তা হল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মাঝে যার হাত সবচেয়ে বেশি লম্বা আমার মৃত্যুর পর সে সর্বপ্রথম মৃত্যুবরণ করে আমার কাছে পৌঁছবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা হাত বলতে বাহ্যিক বা আক্ষরিক অর্থেই হাত বুঝেছিলাম আর নিজেদের মধ্যে হাত মাপামাপি করে দেখতাম, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর সর্বপ্রথম হযরত যায়নাব বিনতে জাহাশ ইন্তেকাল করেন তখন আমাদের কাছে এর অর্থ সুস্পষ্ট হয় যে এখানে হাতের অর্থ দান খয়রাতের হাত ছিল, বাহ্যিক হাত নয়। হযরত মির্জা বশির আহমদ সাহেব আরো লিখেন, যেমনটি আশঙ্কা করা হয়েছিল হযরত যায়নাবের বিয়েতে মদিনার মুনাফিক বা কপটদের পক্ষ থেকে অনেক আপত্তি করা হয় আর তারা প্রকাশ্যে ঠাট্টা বিদ্রুপ করে বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করে নিজ পুত্রবধূকেই যেন নিজের জন্য বৈধ করে নিয়েছেন, কিন্তু এই বিয়ের উদ্দেশ্যেই যেহেতু আরবের অজ্ঞতাপূর্ণ এই রীতির অবসান ঘটনা ছিল তাই এই বিদ্রুপাত্মক মন্তব্য শোনা বা সহ্য করাও অবশ্যম্ভাবী ছিল। এখানে একথা উল্লেখ করা আবশ্যক যে ইবনে সাদ এবং তাবরি প্রমুখ ঐতিহাসিকেরা হযরত যায়নাব বিনতে জাহাশের বিয়ে সম্পর্কে সম্পূর্ণ ভ্রান্ত এবং ভিত্তিহীন একটি হাদিস উল্লেখ করেছে। এর ফলে যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চারিত্রিক বৈশিষ্ট্যের ধারকবাহক সত্তার বিরুদ্ধে আপত্তির সুযোগ সৃষ্টি হয়, তাই কয়েকজন খ্রিস্টান ঐতিহাসিক এই হাদিসটিকে একান্ত ঘৃণ্য রূপে উপস্থাপন করে নিজেদের পুস্তকের সৌন্দর্য বর্ধন করেছে। হাদিসটি হল যায়েদের সাথে হযরত যায়নাব বিনতে জাহাশের বিয়ে দেওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণে যায়েদের খোঁজে তার বাড়ি যান। ঘটনাক্রমে তখন যায়েদ বিন হারেসা তার বাড়িতে ছিলেন না। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দরজার বাইরে দাঁড়িয়ে যায়েদকে সম্বোধন করে ডাকেন, তখন যায়নাব ভেতর থেকে উত্তর দেন যে তিনি বাড়িতে নেই। আর একই সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ চিনতে পেরে তিনি তড়িঘড়ি উঠে বলেন, হে আল্লাহ রসুল, আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত, আপনি ভেতরে আসুন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে যেতে অস্বীকৃতি জানিয়ে ফিরে যেতে উদ্যত হন। এখন এই বর্ণনাকারী এভাবে রেওয়ায়েত বর্ণনা করেছেন যে হযরত যায়নাব তড়িঘড়ি করে এমন অবস্থায় যেহেতু উঠে দাঁড়িয়েছিলেন যে তার শরীরে ওড়না ছিল না আর ঘরের দরজাও খোলা ছিল, তাই মহানবী সাসমের দৃষ্টি তার উপর পড়ে আর নাউজুবিল্লাহ তিনি তার সৌন্দর্য দেখে এই শব্দমালা পড়তে পড়তে ফিরে যান যে সুবহানাল্লাহ আজিম, সুবহানাল্লাহ মুসাররিফুল কুলুব, অর্থাৎ পবিত্র সেই আল্লাহ যিনি মহান এবং পবিত্র সেই আল্লাহ যার হাতে মানুষের হৃদয় যেদিকে চান সেগুলোকে ঘুরিয়ে দেন। যায়েদ বিন হারেসা যখন ফিরে আসেন তখন যায়নাব তাকে মহানবী সাসমের আগমনের ঘটনা খুলে বলেন এবং যায়েদ রাজিয়াল্লাহু আনহুর জিজ্ঞাসার উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তিনি তার এই শব্দমালা শুনান। অর্থাৎ হযরত যায়নাব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সেই শব্দমালা বর্ণনা করেন এবং বলেন, আমি তাকে ভেতরে আসার অনুরোধ করেছিলাম কিন্তু তিনি ভেতরে আসতে অস্বীকৃতি জানিয়ে ফিরে যান। একথা শুনে যায়েদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন এবং বলেন, হে আল্লাহ রসুল, সম্ভবত যায়নাবকে আপনার পছন্দ হয়েছে, আপনি চাইলে আমি তাকে তালাক দিয়ে দিচ্ছি আর আপনি তাকে বিয়ে করে নিন বা বিয়ে করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়েদ, খোদাকে ভয় করো এবং যায়নাবকে তালাক দিও না। কিন্তু এরপর এই বর্ণনাকারী বলেন, এরপর যায়েদ যায়নাবকে তালাক দিয়ে দেন। এটি সেই রেওয়ায়েত যা ইবনে সাদ এবং তাবরি প্রমুখ এক্ষেত্রে বর্ণনা করেছে। যদিও এই রেওয়ায়েতের এমন ব্যাখ্যাও করা যায় যা কোনোভাবে আপত্তিকর হতে পারে না, কিন্তু প্রকৃত বিষয় হল এই ঘটনা আপাদমস্তক সম্পূর্ণভাবে ভুল এবং মিথ্যা। আর রেওয়ায়েত এবং বর্ণিত বিষয় তথা সকল দিক থেকে এটি যে মিথ্যা তা সুস্পষ্ট। রেওয়ায়েতের দৃষ্টিকোণ থেকে কেবল এতটুকু জানাই যথেষ্ট যে এই কাহিনীর বর্ণনাকারীদের মাঝে অধিকাংশ ক্ষেত্রে ওয়াকদি আর আবদুল্লাহ বিন আমের আসলামের সংশ্লিষ্টতা দেখা যায়, আর এই উভয় ব্যক্তি গবেষকদের মতে একেবারেই দুর্বল এবং বিশ্বাসের অযোগ্য। এমনকি ওয়াকদি তো নিজের মিথ্যা বর্ণনা এবং মিথ্যা বলার ক্ষেত্রে এতটা কুখ্যাত যে সম্ভবত মুসলমান রাবিদের মাঝে তার কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, এর বিপরীতে সেই রেওয়ায়েত যা আমরা নিয়েছি যাতে যায়েদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়ে যায়নাবের অশোভন আচরণের অভিযোগ করার কথা বলা হয়েছে, এটি পূর্ববর্তী খুতবায় বর্ণনা করা হয়েছিল। আর এর মোকাবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তির কথা বর্ণনা করা হয়েছিল যে তুমি খোদা তালাকে ভয় করো এবং তালাক দিও না। এটি বুখারীর হাদিস যা শত্রু মিত্র সবার কাছে পবিত্র কোরআনের পর ইসলামী ইতিহাসের সবচেয়ে সঠিক রেকর্ড মনে করা হয়, আর যার বিপক্ষে কখনো কোন আপত্তিকারীর আঙুল তোলার সাহস হয়নি। অতএব হাদিস বর্ণনার নীতি অনুসারে উভয় রেওয়ায়েতের মর্যাদা ও মূল্য সুস্পষ্ট। অনুরূপভাবে যুক্তিগত দিক থেকেও পরিধান করলে ইবনে সাদ প্রমুখের বর্ণনা ভুল হবার বিষয়ে কোনো সন্দেহ থাকে না, কেননা যখন এ কথা স্বীকৃত যে জায়নাব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন ছিলেন, এমনকি তিনি তার ওলি তথা অভিভাবক হয়ে যায়েদ বিন হারেসার সাথে তাকে বিয়ে দিয়েছিলেন, আর অপরদিকে এই বিষয়টিও কেউ অস্বীকার করতে পারে না যে তখন পর্যন্ত মুসলমান মহিলারা পর্দা করত না, বরং পর্দা বিষয়ক প্রারম্ভিক আদেশ হযরত জায়নাব এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের পর অবতীর্ণ হয়েছিল। এই মতাবস্থায় একথা মনে করা যে জায়নাবকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি পূর্বে কখনো দেখেননি, কেবল তখনই ঘটনাক্রমে চোখ পড়ে গিয়েছিল আর তিনি তার প্রতি আসক্ত হয়ে গিয়েছিলেন বা পড়েছিলেন, এটি এক সুস্পষ্ট ও নির্জলা মিথ্যা, আর এর চেয়ে বেশি এর কোনো গ্রহণযোগ্যতা নেই বা মূল্য নেই। অবশ্যই এর পূর্বে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার বার জায়নাবকে দেখে থাকবেন, আর তার দৈহিক সৌন্দর্য অসৌন্দর্য যাই ছিল তার কাছে প্রকাশিত ছিল, আর ওড়না সহ দেখা বা ওড়না ছাড়া দেখার মাঝে যদিও কোনো পার্থক্য নেই, কিন্তু সম্পর্ক যেখানে এত কাছের আর পর্দার প্রথাও আর আদেশও তখন পর্যন্ত প্রচলিত হয়নি, আর নিত্যদিন দেখা সাক্ষাৎও হতো, তাই একথার সমূহ সম্ভাবনা থাকবে যে তিনি একাধিকবার তাকে ওড়নাবিহীন অবস্থায়ও দেখে থাকবেন। আর জায়নাবের তাকে অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু ভেতরে প্রবেশ করার অনুরোধ করাও একথা স্পষ্ট করে যে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সম্মুখে আসার জন্য প্রস্তুতি স্বরূপ যতটা পোশাক প্রয়োজন তা তার অর্থাৎ জায়নাবের দেহে অবশ্যই ছিল। অতএব যে দিক থেকেই দেখা হোক না কেন, এই ঘটনা বা এই গল্পটি কেবল একটি মিথ্যা আর বানোয়াট গল্প অভিহিত হয় যার মাঝে কোনো সত্যতা নেই। আর যদি এসব প্রমাণের পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পরম পবিত্র এবং জগৎ বিমুখ জীবনকেও দৃষ্টিতে রাখা হয়, যা তার প্রতিটি গতি স্থিতি তথা কর্মকাণ্ড থেকে সুস্পষ্ট, তাহলে এই নোংরা এবং বাজে রেওয়ায়েতের আর কিছুই অবশিষ্ট থাকে না। এ কারণেই গবেষকরা এই ঘটনাকে সুনিশ্চিতভাবে মিথ্যা এবং মনগড় আখ্যা দিয়েছেন। যেমন আল্লামা ইবনে হাজার ফাতুল বাড়িতে, আল্লামা ইবনে কাসির তার তফসিরে, আল্লামা জারকানি তার শারাহ মাওয়াহেবে স্পষ্টভাবে এই বর্ণনাকে নির্জলা মিথ্যা আখ্যা দিয়ে এর একান্ত উল্লেখ করাকেই সত্যের অপলাপ বলে জ্ঞান করতেন বা মনে করতেন, আর অন্যান্য গবেষকদেরও একই মত ছিল। কেবল গবেষকরাই নয়, বরং প্রত্যেক সেই ব্যক্তি যাকে বিদ্বেষ অন্ধ করে দেয়নি সে এই বর্ণনাকে, যা হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন যে আমরা পবিত্র কোরআন আর সেই হাদিসের ভিত্তিতে সংকলন করে উপস্থাপন করেছি, সেই অর্থহীন এবং অগ্রহণযোগ্য বর্ণনার উপর প্রাধান্য দিবে যেটিকে কতক মুনাফেক নিজেদের পক্ষ থেকে বানিয়ে বর্ণনা করেছে, আর মুসলমান ঐতিহাসিকগণ যাদের কাজ ছিল কেবল সকল প্রকার রেওয়ায়েত একত্রিত করা, তারা কোনো ধরনের বিচার বিশ্লেষণ বা গবেষণা ছাড়াই নিজেদের ইতিহাসে স্থান দিয়েছেন, আর পরবর্তীতে কতক অমুসলমান ঐতিহাসিক ধর্মীয় বিদ্বেষে অন্ধ হয়ে সেটিকে নিজেদের পুস্তকের সৌন্দর্য বানিয়েছে। এ প্রসঙ্গে হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামান নবীন পুস্তকে লিখেছেন, এই বানোয়াট কাহিনীর ক্ষেত্রে এই বিষয়টিও মনে রাখা আবশ্যক, এটি ইসলামী ইতিহাসের সেই যুগ ছিল যখন মদিনার মুনাফেকদের দৌরাত্ব ছিল চরম পর্যায়ে, আর আবদুল্লাহ বিন ওবাই বিন সলুলের নেতৃত্বে ইসলাম এবং ইসলামের প্রতিষ্ঠাতাকে দুর্নাম করার জন্য তাদের পক্ষ থেকে এক সুপরিকল্পিত ষড়যন্ত্র অব্যাহত ছিল। তাদের ইতি ছিল মিথ্যা এবং মনগড়া গল্প তৈরি করে গোপনে তারা ছড়াতে থাকত, অথবা প্রকৃত বিষয় একরকম হতো আর তারা তাতে রং চং লাগিয়ে এবং এর সাথে শতপ্রকার মিথ্যার মিশ্রণ ঘটিয়ে তা গোপনে ছড়ানো আরম্ভ করত। যেমন পবিত্র কোরআনের সূরা আহজাবে যেখানে হযরত জায়নাবের বিয়ের উল্লেখ রয়েছে, সেখানে এর পাশাপাশি মদিনার মুনাফিকদেরও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আর তাদের দুষ্কৃতির প্রতি ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন অর্থাৎ যদি মুনাফিকরা আর তারা যাদের হৃদয়ে ব্যাধি রয়েছে আর মদিনায় মিথ্যা এবং নৈরাজ্য সৃষ্টিকারী সংবাদ প্রচারকারীরা তাদের এই কর্মকাণ্ড থেকে বিরত না হয়, তাহলে হে নবী, আমরা তোমাকে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণের অনুমতি দিব আর এরপর তারা মদিনায় অবস্থানের অনুমতি হারাবে কেবল অল্প সংখ্যক ব্যতীত। এই আয়াতে নীতিগতভাবে এই কাহিনীর মিথ্যা হওয়ার প্রতি স্পষ্ট ইঙ্গিত করা হয়েছে, যেমনটি পরবর্তী অংশে আলোচিত হয়েছে। অর্থাৎ এর সমসাময়িক যুগে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে অপবাদ আরোপ করার মতো ভয়ঙ্কর ঘটনাও ঘটেছে আর আবদুল্লাহ বিন উবাই এবং তার অসৎ সাঙ্গপাঙ্গরা এই অপবাদকে এমনভাবে রটিয়েছে এবং এমন এমন রং লাগিয়ে এটিকে প্রচার করেছে যে মুসলমানদের জন্য শান্তি ও কল্যাণের যুগ ম্লান হয়ে গেছে এবং কতিপয় দুর্বল প্রকৃতি অজ্ঞ মুসলমানও এদের এই নোংরা অপপ্রচারের শিকারে পরিণত হয়। মোট কথা, এই যুগটি মুনাফিকদের বিশেষ দৌরাত্মের যুগ ছিল এবং তাদের সবচেয়ে প্রিয় অস্ত্র ছিল মিথ্যা ও নোংরা অপবাদ বা নোংরা সংবাদ রটিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি এবং তার সাথে সংশ্লিষ্টদের দুর্নাম করা। আর এসব সংবাদ এমন চতুরতার সাথে সমাজে ছড়িয়ে দেওয়া হতো যে অনেক সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি এবং তার জ্যেষ্ঠ সাহাবীরা বিস্তারিত না জানা থাকার কারণে এসব অপপ্রচারে অপপ্রচার প্রতিরোধ করারও সুযোগ পেতেন না আর ভেতরে ভেতরে তাদের এই বিষ ছড়িয়ে পড়ত। এমন পরিস্থিতিতে পরবর্তীকালে ইসলাম গ্রহণকারী কতিপয় মুসলমান যারা সূক্ষ্ম বিচার বিশ্লেষণে অভ্যস্ত ছিলেন না এসব কথাকে সত্য মনে করে তা বর্ণনা করতে আরম্ভ করতেন আর এভাবে এসব রেওয়ায়ত ওয়াকদির মতো মুসলমানদের মাঝে স্থান করে নিয়েছে। কিন্তু যেমনটি বলা হয়েছে সহিহ হাদিস সমূহে এসবের নামগন্ধ পাওয়া যায় না এবং হাদিস বিশারদগণ এগুলোকে গ্রহণ করেননি। হযরত জায়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু আনহার ঘটনায় স্যার উইলিয়াম মুইর, যার কাছ থেকে সাধারণত উন্নত মন মানসিকতা এবং বিচক্ষণতা আশা করা হতো, ওয়াকদির ভুল ও মনগড়া রেওয়ায়েতে গ্রহণ করা ছাড়াও এক্ষেত্রে তিনি এই মর্ম পীড়াদায়ক আক্রমণও করেছে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ সে আপত্তিকারী ছিল তাই তার কাছ থেকে এমনটি আশা করা যায়। আর সেই সাথে মুসলমানদেরও যদি উক্তি পাওয়া যায় তাহলে তারা আরও বেশি বিদ্রুপ করার সুযোগ পেয়ে যায় যে যেন বয়স বাড়ার পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবৃত্তির কামনা বাসনাও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছিল, নাউজুবিল্লাহ। আর তার স্ত্রীর সংখ্যা বৃদ্ধি বা বহু বিবাহের কারণ হিসেবে মুইর সাহেব এই কামনা বাসনাকেই দায়ী করেছেন। অর্থাৎ তিনি মনে করেন প্রবৃত্তির কামনা বাসনার কারণেই তিনি এসব বিয়ে করেছেন, নাউজুবিল্লাহ। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু লিখেন, আমিও একজন ঐতিহাসিক হিসেবে কোনো ধরনের ধর্মীয় বিতর্কে না জড়িয়ে এ বিষয়টি বর্ণনা করছি, কিন্তু ঐতিহাসিক ঘটনাবলীকে ভুল খাতে পরিচালিত করতে দেখে বা প্রবাহিত করতে দেখে এই অনুচিত ও অনৈতিক পন্থার বিরুদ্ধে কথা না বলে আর পারছি না। অতএব ধর্মীয় আবেগ অনুভূতি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতার পাশাপাশি যেক্ষেত্রে একজন প্রকৃত মুসলমান ও খাঁটি মুমিন নিজের প্রাণ পর্যন্ত বিলিয়ে দিতে পারে, যৌক্তিক ও ঐতিহাসিক তথ্য উপাত্ত এই অপ্রীতিকর বিষয়ের অসারতা প্রমাণ করে। হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেন, নিঃসন্দেহে এটি একটি ঐতিহাসিক সত্য যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছেন, আর এটিও সর্বজন স্বীকৃত ইতিহাসের অংশ যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছাড়া অন্য সব বিয়ে এমন বয়সসন্ধিতে করেছেন যাকে বৃদ্ধ বয়স বলা যেতে পারে, কিন্তু কোনোরূপ ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণ ছাড়া বরং স্পষ্ট ও দিবালকের ন্যায় প্রাঞ্জল ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণের বিপরীতে এই ধারণা করা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসব বিয়ে নাউজুবিল্লাহ দৈহিক কামনা বাসনার বশবর্তী হয়েছে এটি একজন ইতিহাসবিদের মর্যাদা পরিপন্থী এবং একজন ভদ্র শালীন মানুষকেও শোভা পায় না। মুহাম্মদ সাহেব এই বাস্তবতা সম্পর্কে অনুভূত ছিলেন না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে 40 বছর বয়স্কা এক পৌড়া বিধবা মহিলাকে বিয়ে করেছেন এবং 50 বছর বয়স পর্যন্ত এই সম্পর্ককে এত সুন্দরভাবে ও এমন বিশ্বস্ততার সাথে রক্ষা করেছেন যার দৃষ্টান্ত খুঁজে পাওয়া ভার, এবং এরপরও 55 বছর বয়স পর্যন্ত কার্যত তিনি এক স্ত্রী রেখেছিলেন, আর এই স্ত্রী অর্থাৎ হযরত সৌদাও কাকতালীয়ভাবে একজন বিধবা এবং পৌড়া বয়সের মহিলা ছিলেন, আর এই পুরো সময়ে যা দৈহিক কামনা বাসনার উত্তেজনার বিশেষ যুগ তিনি কখনো দ্বিতীয় বিয়ের কথা ভাবেননি। মুহাম্মদ সাহেব এই ঐতিহাসিক ঘটনা সম্পর্কেও মোটেই অনবহিত নন যে মক্কাবাসীরা যখন মহানবী সাল্লামের প্রচারমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এবং তাকে নিজেদের জাতিগত ধর্মকে বিনষ্টকারী জ্ঞান করে তার কাছে উতবা বিন রবিয়াকে প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছিল আর মহানবী সাল্লামের কাছে জোরালোভাবে আবেদন করেছিল যে আপনি আপনার চেষ্টা প্রচেষ্টা থেকে বিরত হন, আর এর বিনিময়ে ধন সম্পদ ও রাজত্বের লোভ দেখানো ছাড়া এই প্রস্তাবও দিয়েছিল যে আপনি যদি কোনো সুন্দরী রমণীকে বিয়ে করে আমাদের প্রতি প্রীত হন আর আমাদের ধর্ম সম্পর্কে আজেবাজে কথা বলা এবং এই নতুন ধর্মের প্রচার করা থেকে বিরত থাকতে পারেন, তাহলে আপনি যে মেয়েকে চান আমরা তার সাথে আপনার বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। তখন মহানবী সাল্লামের বয়সও খুব একটা বেশি ছিল না, আর নিঃসন্দেহে দৈহিক শক্তিও পরবর্তীকালের তুলনায় ভালো অবস্থানে ছিল, কিন্তু তিনি সাসাম মক্কার সর্দার বা নেতাদের এই প্রতিনিধিকে যে উত্তর দিয়েছিলেন তাও ইতিহাসের এক উন্মুক্ত পৃষ্ঠা যার পুনরাবৃত্তি করার এখানে প্রয়োজন নেই। মির্জা বশির আহমদ সাহেব বলেন, যার উল্লেখ করার প্রয়োজন নেই, আর এই ঐতিহাসিক ঘটনাও মুহাম্মদ সাহেবের দৃষ্টির অগোচরে ছিল না, অর্থাৎ মক্কার লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আবির্ভাবের পূর্বে অর্থাৎ 40 বছর বয়স পর্যন্ত একজন অতি উত্তম চরিত্রের অধিকারী মানুষ বলে মনে করত, কিন্তু এসব সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও মুহাম্মদ সাহেবের এমনটি লেখা যে 55 বছর বয়সের পর যখন একদিকে তার দৈহিক শক্তি স্বাভাবিকভাবে ক্রমশ ভাটা পড়ছিল আর অপরদিকে তার কর্মব্যস্ততা এবং দায়িত্ব কর্তব্য এতটাই বেড়ে গিয়েছিল যে এক চরম ব্যস্ত মানুষের ব্যস্ততাও এর সামনে কিছুই নয়, তাই প্রশ্ন দাঁড়ায় যে তিনি কি বিলাসিতায় মগ্ন হতে পারেন? অতএব এটিকে কোনোভাবে পক্ষপাত মুক্ত মন্তব্য মনে করা যেতে পারে না, নিশ্চিত রূপে এটি বিদ্বেষে ভরা মন্তব্য। বলতে চাইলে তো কেউ যা ইচ্ছা বলতে পারে আর তার মুখ ও কলম বাধাগ্রস্ত করার শক্তিও অন্যের থাকে না, কিন্তু বুদ্ধিমান মানুষের উচিত নিদিন পক্ষে এমন কথা যেন সে না বলে যা অন্যদের সুস্থ বিবেক বুদ্ধি গ্রহণ করতে প্রস্তুত নয়। মুই সাহেব এবং তার সমমন লোকেরা যদি নিজেদের চোখ থেকে বিদ্বেষের রঙিন চশমা সরিয়ে দেখতেন তাহলে তারা বুঝতে পারতেন যে কেবল এই বিষয়টি অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসব বিয়ে তার বৃদ্ধ বয়সে হয়েছে, এগুলো এ কথারই প্রমাণ যে এগুলো দৈহিক চাহিদার কারণে ছিল না, দৈহিক কামনা বাসনার কারণে ছিল না, বরং এগুলোর পেছনে অন্য কোনো উদ্দেশ্য লুকায়িত ছিল। বিশেষত এটি এক ঐতিহাসিক সত্য যে তিনি তার যৌবনের দিনগুলো এমন এক অবস্থায় অতিবাহিত করেছেন যার ফলে তিনি আপন পর সবার কাছ থেকে আমিন বা বিশ্বাসী উপাধি পেয়েছিলেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেন, আর প্রত্যেক পাঠক এবং ইতিহাস সম্পর্কে অবগত ব্যক্তির আবেগ একথাই বলবে যে এই বিষয়টি পাঠ করে আমি এক আধ্যাত্মিক স্বাদ লাভ করি যে বয়সে তার এসব বিবাহ হয়েছে তখন তার উপর স্বীয় নবুয়তের দায়িত্ব পালনের বোঝা সবচেয়ে বেশি ছিল আর নিজের অগণিত ও কঠিন দায়িত্ব পালনে তিনি পুরোপুরি মগ্ন হয়ে পড়েছিলেন। আর প্রত্যেক ন্যায়পরায়ণ ভদ্রলোকের কাছে শুধুমাত্র এই দৃশ্যই একথার একটি অকাট্য প্রমাণ যে তার এসব বিয়ে তার নবুয়তের একটি অংশ ছিল, নবুয়তের দায়িত্ব পালনের একটি অংশ ছিল যা তিনি নিজের পারিবারিক আনন্দকে জলাঞ্জলি দিয়ে তবলিগ এবং তরবিয়তের উদ্দেশ্যে করেছিলেন। একজন মন্দ মানুষ অন্যের কর্মকাণ্ডে মন্দ নিয়তেরই সন্ধান করে আর নিজের নোংরামের কারণে অনেক সময় অপরের সৎ উদ্দেশ্যকে অনুধাবনের শক্তিও রাখে না। কিন্তু একজন ভদ্র প্রকৃতির মানুষ একথা জানে এবং বুঝে যে অনেক সময় একই কর্ম হয়ে থাকে যেটিকে একজন নোংরা মানুষ মন্দ উদ্দেশ্যে করে থাকে কিন্তু সেই একই কাজ একজন পবিত্র ব্যক্তি পাক এবং পবিত্র নিয়তে করতে পারে আর করে থাকে। এটিও স্পষ্ট হওয়া উচিত যে ইসলাম ধর্মে বিয়ের উদ্দেশ্য এটি নয় যে নারী পুরুষ নিজেদের কামনা বাসনা বা দৈহিক চাহিদা পূরণের জন্য একত্রিত হবে। যদিও মানুষের বংশ রক্ষার জন্য পুরুষ এবং মহিলার মিলিত হওয়াও বিয়ের একটি বৈধ উদ্দেশ্য কিন্তু এর পেছনে আরও অনেক পবিত্র উদ্দেশ্য রয়েছে। অতএব একজনের বিয়ের উদ্দেশ্য অন্বেষণ করতে গিয়ে যার জীবনের সব ওঠা বসা তার নিঃস্বার্থ এবং পবিত্র হওয়ার প্রমাণ বহন করে, নোংরা লোকের মতো নোংরা ধারণার প্রতি ঝুঁকে যাওয়া যদিও সেই ব্যক্তির মোটেই কোনো ক্ষতি করতে পারে না যার সম্পর্কে এই মতামত ব্যক্ত করা হয়, কিন্তু এটিকে এরূপ মতামত ব্যক্তকারী ব্যক্তির হৃদয়ের প্রতিচ্ছবি অবশ্যই ধরে নেওয়া যেতে পারে। হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেন যে এই আপত্তির উত্তরে আমি এছাড়া আর কিছুই বলবো না যে ওয়াল্লাহু মুস্তাআনু আলা মা তাসিফুন, ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, অর্থাৎ আল্লাহ তাআলাই সেই সত্তা যার কাছে তোমরা যা বলছো সেই বিষয়ে সাহায্য চাওয়া যেতে পারে। হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু তার এক বিয়ের খুতবায় বিয়ে শাদীর বিষয়ে একটি গুরু কথা বর্ণনা করেছিলেন বা তুলে ধরেছিলেন, তা আমি এখানে উল্লেখ করছি। তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি নিজের ফুফাত বোনকে জায়েদ রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দিয়েছেন। আমরা এটা বলতে পারি না যে মহানবী সাল্লাল্লাহু আসলাম ইস্তেখারা করেননি, দোয়া করেননি, আল্লাহ তাআলার উপরে ভরসা করেননি বা আস্থা রাখেননি। এইসব বিষয় মহানবী অবশ্যই করে থাকবেন, এসব কাজ মহানবী অবশ্যই করে থাকবেন, তিনি ইস্তেখারাও করে থাকবেন, দোয়াও করে থাকবেন, কিন্তু তা সত্ত্বেও আল্লাহ তাআলা তার চেষ্টা প্রচেষ্টাকে ফলপ্রদ করেননি। তিনি লিখেন, অর্থাৎ গুরু কথা বর্ণনা করছেন যে এর আসল কারণ এটি ছিল যে আল্লাহ তাআলা একথা মানুষের কাছে প্রকাশ করতে চাইছিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর কোনো পুত্র সন্তান নেই, তা ঔরসজাত পুত্র সন্তান হোক বা পালক পুত্র হোক, মানুষ সন্তান দত্তক নেয়, দেশীয় আইন অনুযায়ী তাকে পুত্র হিসেবে ধরা হয়, প্রাকৃতিকভাবে তার কোনো পুত্র সন্তান ছিল না, কিন্তু দেশীয় আইন এবং তখনকার রীতি অনুযায়ী তার প্রাপ্তবয়স্ক পুত্র ছিল, যেমন জায়েদ ছিল, মানুষ তাকে ইবনে মোহাম্মদ বা মোহাম্মদের পুত্র বলে ডাকত। হযরত জায়নাবের বিয়ের ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা একথা ঘোষণা করেছেন যে ঔরসজাত সন্তানই প্রকৃত সন্তান হয়ে থাকে, দেশীয় আইনের অধীনে যাকে সন্তান হিসেবে গ্রহণ করা হয় সে সত্যিকার সন্তান নয়, পালক সন্তান বা দত্তক সন্তান প্রকৃত সন্তান হয় না। আর শরীয়ত প্রকৃত সন্তানের জন্য যে বিধিবিধান রেখেছে তাও অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এই বিষয়টিকে প্রতিষ্ঠিত করার একমাত্র পথ ছিল জায়েদের তালাকপ্রাপ্ত স্ত্রীকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে করা। আল্লাহ তাআলা জায়েদ এবং তার স্ত্রীর মাঝে সৃষ্ট বিভেদকে দূর হতে দেননি। আল্লাহ তাআলা চাইলে তা দূর হওয়া সম্ভব ছিল, কিন্তু তিনি তা দূর হতে দেননি। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে ইস্তিখারাও করেছিলেন আর দোয়াও করেছিলেন এবং আল্লাহ তাআলার উপর ভরসাও করেছিলেন আর চেষ্টাও করেছিলেন, কিন্তু ঐশী প্রজ্ঞা এটিই ছিল যে জায়েদ তার স্ত্রীকে তালাক প্রদান করবেন আর মহানবী সাসমের সাথে তার অর্থাৎ জায়নাবের বিয়ে হবে। যেন এটি প্রতিষ্ঠিত হয়ে যায় যে দেশীয় আইনের অধীনে গৃহীত সন্তান ঔরজাত সন্তানের ন্যায় হয় না। এই বিবাহের পিছনে ঐশী প্রজ্ঞা হিসেবে এটিও একটি সূক্ষ্ম কথা ছিল যা তিনি বর্ণনা করেছেন। মুক্তিপ্রাপ্ত দাসদের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কিরূপ ছিল এ সম্পর্কে সিরাত খাতামান নবীন পুস্তকে হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু লিখেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি ছিল মানুষের পুরনো ধ্যান ধারণার সংশোধনের উদ্দেশ্যে তিনি দাস এবং মুক্তিপ্রাপ্ত দাসদের মাঝ থেকে যোগ্য লোকদের সম্মানের বিষয়টি অন্যান্য লোকদের তুলনায় হৃদয়কোণে বেশি জাগরুক রাখতেন। অতএব তিনি বহু ক্ষেত্রে নিজের মুক্ত ক্রীতদাস জায়েদ বিন হারেসা এবং তার পুত্র ওসামা বিন জায়েদকে যুদ্ধাভিযানে আমির বা নেতা নিযুক্ত করেছেন আর জ্যেষ্ঠ প্রবীণ সম্মানিত এবং শ্রদ্ধাযোগ্য সাহাবিদেরকে তাদের অধীনে রেখেছিলেন। আর অবুজ লোকেরা যখন নিজেদের পুরনো ধ্যান ধারণার ভিত্তিতে মহানবীর কাছে এই আপত্তি করে তখন তিনি বলেন, তোমরা ওসামাকে আমির নির্ধারণ করার কারণে আপত্তি করেছ আর এর পূর্বে তোমরা তার পিতা জায়েদের আমির হওয়া সম্পর্কেও কটাক্ষ করেছ। খোদার কসম, যেভাবে জায়েদ আমির হওয়ার অধিকারী এবং যোগ্য ছিল আর আমার সবচেয়ে প্রিয় লোকদের একজন ছিল, অনুরূপভাবে ওসামাও আমির হওয়ার যোগ্য এবং আমার সবচেয়ে প্রিয় মানুষদের অন্তর্ভুক্ত। মহানবী সাসেমের এই কথায় যা ইসলামের সত্যিকার সাম্যের শিক্ষার ধারক বাহক ছিল সাহাবীদের মস্তক অবনত হয়ে যায় আর তারা বুঝে নেয় যে ইসলাম ধর্মে কোনো ব্যক্তির দাস বা দাসের পুত্র হওয়া অথবা বাহ্যত কোনো নিচু শ্রেণীর সদস্য হওয়া, নিচু বংশের সদস্য হওয়া তার উন্নতির পথে বাধ সাধতে পারে না বা প্রতিবন্ধক হতে পারে না। আর সকল পরিস্থিতিতে আসল বা প্রকৃত মান তাকওয়া এবং ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল বা নির্ভর করে। আর এর চেয়েও বড় যে কাজ তিনি সাল্লাল্লাহু আলাইহি করেছেন তা হল তিনি তার আপন ফুপুর কন্যা জায়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু আনহাকে জায়েদ বিন হারেসার সাথে বিয়ে দেন। আর আশ্চর্যের বিষয় হলো পুরো কোরআনে যদি কোনো সাহাবীর নাম উল্লেখ হয়ে থাকে তাহলে তিনি হলেন এই জায়েদ বিন হারেসা। ইসলামী রীতি অনুযায়ী দাসদের মুক্তির বিষয়ে তিনি রাদিয়াল্লাহু আনহু আরো লিখেন, ইসলামী রীতিতে মুক্তিপ্রাপ্তদের মধ্য থেকে অনেক বড় একটি অংশ এমন লোকদের দেখা যায় যারা সব ক্ষেত্রে উন্নতির পরম মার্গে উপনীত হয়েছেন এবং তারা বিভিন্ন বিভাগে মুসলমানদের নেতা হওয়ার মর্যাদা লাভ করেছেন। সাহাবিদের মাঝে জায়েদ বিন হারেসা একজন মুক্ত ক্রীতদাস ছিলেন, কিন্তু তিনি এতটা যোগ্যতা অর্জন করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যোগ্যতার কারণে বহু ইসলামী অভিযানে তাকে আমিরুল আসকার বা সেনাবাহিনীর প্রধান বা সেনাপতি নির্ধারণ করেছেন। আর বড় বড় সম্মানিত সাহাবি এমনকি খালিদ বিন ওয়ালিদের মতো সফল সেনাপতিকেও তার অধীনে রেখেছেন বা অধীনস্থ রেখেছেন। হযরত জায়েদ বদর ওহদ, খন্দক, হুদায়বিয়া ও খায়বারের যুদ্ধে মহানবী সাল্লামের সাথে যোগদান করেন। হযরত যায়েদ মহানবী সাল্লামের অভিজ্ঞ তীরন্দাজদের মাঝে গণ্য হতেন। মহানবী সাল্লাহ আলহাম যখন মুরসির যুদ্ধে, যা বনু মুস্তালিকের যুদ্ধের দ্বিতীয় নাম বা অপর নাম, যা সিরাতুল হালবিয়া অনুযায়ী পঞ্চম হিজির শাবান মাসে হয়েছিল, এর জন্য যাত্রার প্রাক্কালে মহানবী সাল্লাম হযরত যায়েদকে মদিনার আমির নিযুক্ত করেন। হযরত সালামা বিন আকওয়া বর্ণনা করেন, আমি মহানবী সাল্লামের সাথে সাতটি যুদ্ধে অংশগ্রহণ করেছি আর নয়টি এমন সারিয়া অভিযানে অংশ নিয়েছি, অর্থাৎ সেসব যুদ্ধ যাতে সেনাবাহিনীর সাথে মহানবী সাল্লাম অংশগ্রহণ করেননি, তাতে মহানবী সাল্লাম হযরত যায়েদ বিন হারেসাকে আমাদের উপর আমির নিযুক্ত করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাম যখনই যায়েদ বিন হারেসাকে কোনো সেনাবাহিনীর সাথে প্রেরণ করেছেন, প্রত্যেকবার সেই বাহিনীর আমিরই তাকে নিযুক্ত করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত যায়েদ যদি পরবর্তীতেও জীবিত থাকতেন তাহলে তিনি সাল্লাম তাকেই আমির নিযুক্ত করতেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামান নবীন পুস্তকে লিখেন, সাফওয়ানের যুদ্ধ, যেটিকে বদরের প্রথম যুদ্ধ বলা হয় এবং যা দ্বিতীয় হিজরির জামাদিউল আখের মাসে হয়েছিল, সে সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, উশায়রার যুদ্ধ শেষে মহানবী সাল্লামের মদিনায় আগমনের দশ দিন অতিবাহিত না হতেই মক্কার এক নেতা কুরজ বিন জাবের ফেহরি কুরাইশদের একটি দলের সাথে অত্যন্ত সতর্কতার সাথে শহর থেকে মাত্র 3 মাইল দূরে অবস্থিত মদিনার একটি চারণভূমিতে অতর্কিত আক্রমণ করে বসে আর মুসলমানদের উট ইত্যাদি লুট করে বা ছিনিয়ে নিয়ে যায়। মহানবী সাল্লাম এ সম্পর্কে অবগত হতেই তৎক্ষণাৎ হযরত যায়েদ বিন হারেসাকে নিজের অনুপস্থিতিতে আমির নিযুক্ত করে মুহাজিদের একটি দলকে সাথে নিয়ে পশ্চাদ্ধাবনে বের হন আর বদরের পার্শ্ববর্তী সাফওয়ান নামক স্থান পর্যন্ত তার পিছু ধাওয়া করেন, কিন্তু সে বেঁচে পালিয়ে যায়। এই যুদ্ধকে বদরের প্রথম যুদ্ধ বলা হয়। পূর্বে এ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছিল। উশায়রার যুদ্ধ সম্পর্কেও সংক্ষিপ্তভাবে বলছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি কুরাইশদের দুরভিসন্ধি সম্পর্কে সংবাদ পেয়ে মদিনা থেকে বের হন আর সমুদ্রের তীরবর্তী উশায়রা নামক স্থানে পৌঁছেন। যদিও সেখানে কুরাইশদের সাথে মোকাবেলা হয়নি, কিন্তু সেখানে বনু মুদলাজ গোত্রের সাথে কতিপয় শর্তে চুক্তি সম্পাদিত হয়, পারস্পরিক শান্তি চুক্তি সম্পাদিত হয়, আর এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি মদিনায় ফিরে যান। উশায়রা সমুদ্রের তীরবর্তী একটি স্থান ছিল, সেখানে তিনি সাল্লাল্লাহু আলাইহি গিয়েছিলেন এই খবর শুনে যে কাফেররা সেখানে একত্রিত হচ্ছে আর হয়তো সেনাবাহিনী জড়ো করছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ভাবলেন বাইরে গিয়ে তাদের উপর আক্রমণ করা উচিত বা তাদের মোকাবেলা করা উচিত। যা হোক, যুদ্ধ হয়নি, তবে এ সফরের ফলে লাভ এটি হয়েছিল যে একটি গোত্রের সাথে তার শান্তি চুক্তি সম্পাদিত হয়। গাজওয়া এবং সারিয়ার সম্পর্কে কিছুটা ব্যাখ্যা করে দিতে চাই, কেননা কেউ কেউ তা জানে না। গাজওয়া সেটিকে বলা হয় যে অভিযানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং অংশগ্রহণ করেছেন, আর সারিয়া বা বাস সেটিকে বলা হয় যাতে তিনি সাসাম সরাসরি অংশগ্রহণ করেননি। গাজওয়া এবং সারিয়া এই উভয়টির ক্ষেত্রে একথাও স্পষ্ট হওয়া উচিত যে তরবারির যুদ্ধের জন্য বের হওয়া আবশ্যক নয়, বরং প্রত্যেক সেই সফর যাতে মহানবী সাসাম যুদ্ধের পরিস্থিতিতে অংশগ্রহণ করেছেন সেটিকে গাজওয়া বলা হয়। বিশেষভাবে যুদ্ধের উদ্দেশ্যে সফর না করলেও আর বাধ্য হয়ে পরে যুদ্ধ করতে হলেও, অন্যভাবে সারিয়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অতএব প্রত্যেক গাজওয়া এবং সারিয়া যুদ্ধাভিযান নয়, উশায়রার যুদ্ধেও যেমনটি বর্ণনা করা হয়েছে কোনো যুদ্ধ হয়নি। বদরের যুদ্ধ শেষে সেখান থেকে যাত্রা করার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসাকে মদিনার উদ্দেশ্যে প্রেরণ করেন, যেন তিনি আগে পৌঁছে মদিনাবাসীদের বিজয়ের সুসংবাদ প্রদান করেন। অতএব তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সেখানে পৌঁছে মদিনাবাসীদের বিজয়ের সংবাদ পৌঁছান, যার ফলে মদিনার সাহাবীরা একদিকে ইসলামের এই মহান বিজয় লাভের কারণে অত্যন্ত আনন্দিত হন, কিন্তু অপরদিকে তারা কিছুটা আক্ষেপ করেন যে এই মহান জিহাদ করার পুণ্য থেকে তারা স্বয়ং বঞ্চিত থেকে যান। এই সুসংবাদ সেই দুঃখকেও ভুলিয়ে দেয় যা যায়েদ বিন হারেসার আগমনের কিছুক্ষণ পূর্বে মহানবী সাল্লামের কন্যা রুকাইয়ার মৃত্যুতে সাধারণভাবে মদিনার সমস্ত মুসলমান এবং বিশেষভাবে হযরত ওসমানের হয়েছিল, যাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় বাড়িতে রেখে বদরের যুদ্ধের জন্য বের হয়েছিলেন এবং যার কারণে হযরত ওসমানও যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর আরেকটি অভিযান, যার জন্য তৃতীয় হিজরি সনে জামাদিউল আখের মাসে কারাদা নামক স্থানে তাকে প্রেরণ করা হয়েছিল, সেটির উল্লেখ করতে গিয়ে হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু লিখেন, বনু সুলাইম এবং বনু গাতফানের বিভিন্ন আক্রমণ থেকে কিছুটা নিষ্কৃতি লাভ হলে একটি হুমকিকে প্রতিহত করার জন্য মুসলমানদের শহর থেকে বের হতে হয়। এতদিন পর্যন্ত কুরাইশরা নিজেদের উত্তর দিকের বাণিজ্যের জন্য সাধারণত হেজাজের সমুদ্র তীরবর্তী পথে সিরিয়ার উদ্দেশ্যে যেত, কিন্তু এখন তারা এই পথ পরিত্যাগ করে, কেননা এই অঞ্চলের গোত্রগুলো মুসলমানদের মিত্র হয়ে গিয়েছিল আর কুরাইশদের জন্য দুষ্কৃতির সুযোগ কম ছিল। বরং এমন পরিস্থিতিতে সমুদ্র তীরবর্তী এই পথকে তারা নিজেদের জন্য বিপদের কারণ বলে জ্ঞান করত। যা হোক, এখন তারা সেই পথকে পরিত্যাগ করে নাজাদের পথ অবলম্বন করে, যা ইরাকের সংযোগ সড়ক ছিল এবং যার আশেপাশে কুরাইশদের মিত্র এবং মুসলমানদের প্রাণের শত্রুরা বসবাস করত। পূর্বের পথে মুসলমানদের সাথে যাদের চুক্তি হয়েছিল তারা ছিল, আর এই পথে অর্থাৎ যেটিকে কুরাইশ অবলম্বন করেছে সেখানে তাদের সাথে যাদের চুক্তি হয়েছিল তারা বসবাস করত, আর সেসব লোক এবং গোত্র বসবাসরত ছিল যারা মুসলমানদেরও প্রাণের শত্রু ছিল, সে গোত্রগুলো ছিল সুলাইম ও গাতফান। অতএব জামাদুল আখের মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ লাভ করেন যে মক্কার কুরাইশদের একটি বাণিজ্য কাফেলা নাজাদের পথ অতিক্রম করতে যাচ্ছে। জানা কথা যে যদি কুরাইশদের কাফেলার সমুদ্র তীরবর্তী পথ দিয়ে অতিক্রম করাতে মুসলমানদের জন্য বিপদের আশঙ্কা থাকে, তাহলে নাজাদের পথ দিয়ে তাদের অতিক্রম করাও তেমনই, বরং তার চেয়ে অধিক আশঙ্কাজনক ছিল। কেননা সমুদ্র তীরবর্তী পথের বিপরীতে এই পথে কুরাইশদের মিত্রদের বসবাস ছিল, যারা কুরাইশদের মতোই মুসলমানদের রক্তপিপাসু ছিল, আর যাদের সাথে মিলে কুরাইশরা অতি সহজেই মদিনায় গুপ্ত হামলা করতে পারত অথবা কোনো ষড়যন্ত্র করতে পারত। এছাড়া কুরাইশদের দুর্বল করা এবং তাদেরকে শান্তি চুক্তির প্রতি আকৃষ্ট করার জন্য আবশ্যক ছিল যেন এই পথেও তাদের কাফেলাকে বাধাগ্রস্ত করে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেতেই নিজের মুক্ত কৃতদাস যায়েদ বিন হারেসার নেতৃত্বে নিজ সাহাবিদের একটি দল প্রেরণ করেন। কুরাইশদের এই বাণিজ্য কাফেলায় আবু সুফিয়ান বিন হারব এবং সাফওয়ান বিন উমাইয়ার মতো নেতারাও সামিল ছিল। যায়েদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিচক্ষণতা এবং সাবধানতার সাথে নিজ দায়িত্ব পালন করেন আর নজদের কারাদা নামক স্থানে গিয়ে ইসলামের এসব শত্রুকে ধরে ফেলেন। আর এই অতর্কিত আক্রমণে হতবম্ব হয়ে বা ঘাবড়ে গিয়ে কুরাইশরা কাফেলার ধন সম্পদ এবং তাদের যে মাল সামান ছিল তা ফেলে রেখে পালিয়ে যায়, আর যায়েদ বিন হারেসা এবং তার সঙ্গীরা ব্যাপক মালে গনিমত বা যুদ্ধলব্ধ মাল নিয়ে বিজয়ের বেশে মদিনায় ফিরে আসেন। কতক ঐতিহাসিক লিখেছেন যে ফুরাত নামের এক ব্যক্তি কুরাইশদের এই কাফেলার নেতা ছিল, সে মুসলমানদের হাতে বন্দী হয় আর ইসলাম গ্রহণ করার কারণে তাকে মুক্ত করে দেয়া হয়। কিন্তু অপরাপর রেওয়ায়েত থেকে জানা যায় যে সে মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের গুপ্তচর ছিল, কিন্তু পরবর্তীতে মুসলমান হয়ে হিজরত করে মদিনায় এসে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় ফিরে আসেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অভিযান থেকে ফিরে আমার বাড়িতেই বা ঘরেই ছিলেন। হযরত যায়েদ আসেন এবং দরজায় করাঘাত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বাগত জানান এবং তার সাথে কোলাকুলি করেন, আলিঙ্গন করেন এবং তাকে চুমু খান। পঞ্চম হিজরির শাবান মাসে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকের উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান করেন, তখন কতক রেওয়ায়ত অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে মদিনার আমির নিযুক্ত করেন। খন্দক বা পরিখার যুদ্ধের দিন মুহাজিরদের পতাকাও হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর হাতে ছিল। হযরত যায়েদের এই স্মৃতিচারণ সম্ভবত আরও কিছুটা চলবে। এছাড়া এখন আমি একটি হৃদয় বেদরক সংবাদের উল্লেখ করব। হুজুর এখানে জানতে চান যে জানাজা কি এসে গেছে?
আজিজা মরিয়ম সুলমান গুল
মুবারক আহমদ সিদ্দিকী সাহেবের দুহিতা স্নেহের মরিয়ম সালমান গুল গত 17 জুন মাত্র 25 বছর বয়সে ইন্তেকাল করেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র কয়েকদিন আগেই তার অসুস্থতা সম্পর্কে জানা যায়। শরীর বেশি খারাপ হওয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু প্রাণ রক্ষা হয়নি। ঐশী তকদিরি কার্যকর হয়। এই মেয়ে সম্পর্কে তার পরিচিত সবাই একথাই বলেছে, খুবই মিশুক এবং উত্তম চরিত্রের মেয়ে ছিল, নিয়মিত নামাজ পড়ত, সহানুভূতিশীলা এবং সেবাকারিণী ছিল, খেলাফতের প্রতি গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। মরহুমা পিতামাতা এবং স্বামী ছাড়াও স্মৃতিচিহ্ন হিসেবে নিজের দুটি কন্যা নায়াব ও জারিয়াবকে রেখে গেছেন। নায়াবের বয়স 5 বছর আর জারিয়াব হলো 1.5 বছরের।
মরিয়ম
একজন লিখেছেন যে
সালমান সাহেবা কি ওয়ালদা
মরিয়ম সালমান সাহেবার মা গুল মোবারক সাহেবাকে গত 6 সপ্তাহে 3টি শোক সইতে হয়েছে। অর্থাৎ গুল মোবারক সাহেবার এক ভাই মারা গেছেন, এরপর গত মে মাসে বোন মারা গেছে আর এখন তার মেয়ে খোদার কাছে চলে গেছে। খোদাতলা তাকে ধৈর্য ও সহ্য শক্তি দান করুন। মরিয়ম সালমান সাহেবা তার জামাত এফসামের সেক্রেটারি নওমোবাইয়াত ছিল, খুবই উন্নত চরিত্রের অধিকারিণী, হাসি খুশি ছিলেন এবং অভাবীদের নিয়মিত সাহায্য প্রদানকারিণী ছিলেন। তার হালকার লাজনার প্রেসিডেন্ট বলেন, স্নেহের মরিয়ম সালমান সেক্রেটারি নওমোবাইয়াত হিসেবে খুবই ভালো দৃষ্টান্তপূর্ণ কাজ করছিলেন আর নবাগত আহমদী মহিলাদের সাথে এমন প্রীতিপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন যে নতুন আহমদী মহিলাদের আপনা আপনি জামাতের ব্যবস্থাপনার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যেত। একজন নবাগত আহমদী মহিলা ফরিদা নেলসন বলেন যে আমার স্মরণ আছে যখন আমি প্রথমবার মিটিংয়ে যাই তখন আমার চিন্তা হচ্ছিল যে আমি নিজেকে নিঃসঙ্গ অনুভব করবো, কিন্তু আমাকে দেখা মাত্রই মরিয়মের মুখে বিশাল একটি হাসি ফুটে ওঠে আর হাসি মুখে আমার দিকে এগিয়ে আসে, আমাকে আলিঙ্গন করে আর পুরো সময় আমার পাশে বসে থাকে। এরপরও আমার বাড়িতে উপহার হিসেবে চকলেট নিয়ে এসেছিল এবং আমাকে জামাত এবং খেলাফতের কল্যাণাজি সম্পর্কে বলতে থাকে। একইভাবে আরও একজন নবাগত আহমদী মহিলা আন্দালিব সাহেবা তিনিও বলেন যে আমার মতে প্রত্যেক সিক্রি নওমোবায়ে মরিয়মের মতো হওয়া উচিত, কেননা আমার স্মরণ আছে যখন প্রথমবার মরিয়মের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল সে এরূপ ভালোবাসা ও প্রীতির সাথে আমাকে আলিঙ্গন করেছিল যে মনে হয় যেন আমি একজন স্নেহময়ী বোন পেয়ে গেছি। আমার মনে হলো যেন আমি একজন স্নেহময়ী বোন পেয়ে গেছি। উনি আমার বাড়িতে আমার জন্য এবং আমার সন্তানদের জন্য ছোটখাটো উপহার নিয়ে আসতেন, ফোনে এবং সাক্ষাতে সর্বদা আমার সাথে যোগাযোগ রক্ষা করতেন, বন্ধু বান্ধব এবং মানুষের সাথে কথায় কথায় প্রায়শ খিলাফতের কল্যাণরাজি এবং জামাতের ব্যবস্থাপনা সম্পর্কে বলতেন। নবাগত আহমদীদের সর্বোত্তম বন্ধু হয়ে যেত। তাদের সাহায্য করত, এর ফলে জামাতের অনুষ্ঠানাদিতে যাওয়ার আগ্রহ জন্মে। আর একই আর এখন এই নবাগত আহমদি বলছেন যে তারই অর্থাৎ এই মেয়ের মরিয়মের তরবিয়তের ফলে এখন আমি এই হালকার জেনারেল সেক্রেটারি। নিজের সামান্য পকেট খরচ থেকে সামান্য কিছু সাশ্রয় করে সে মানব সেবার কাজও করতে থাকত। স্নেহের মরিয়মের পিতা মোবারক সিদ্দিকী সাহেব লিখেছেন, নিয়মিত জুমার খুতবা শুনত, সকল ক্ষেত্রে ধর্মকে পার্থিবতার উপর অগ্রাধিকার প্রদান করত। মৃত্যুর দুদিন পূর্বে ইউকে জামাতের মজলিসে সুরা ছিল আর মরিয়ম ছিল নিবিড় পরিচর্যা কেন্দ্রে। আমি তাকে বললাম আমি লিখিতভাবে সুরায় যোগদান না করার অনুমতি নিয়ে নেই, কিন্তু মরিয়ম বলল, না আপনি আমার চিন্তা করবেন না আর আমার কারণে জামাতের অনুষ্ঠান ত্যাগ করবেন না, সুরায় যোগদান করুন। কেননা হযরত মসীহ মওউদ আলাইহিস সাথে আমরা এই অঙ্গীকারই করেছি যে ধর্মকে পার্থিবতার উপর অগ্রাধিকার প্রদান করতে হবে। ইংরেজিতে নজম বা কবিতা লিখত, আর একটি ইংরেজি কবিতার সারাংশ কিছুটা এরকম যে যখনই তুমি কোনো পুণ্যের কাজ করতে আরম্ভ করবে তখন তোমাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। তোমার নিষ্ঠা সম্পর্কে মানুষ সন্দেহ করবে, লোকদেরকে তাদের কাজ করতে দাও আর তুমি সৎ কাজ করতে থাকো। অনুরূপভাবে সে খেলাফত সম্পর্কে উর্দুতেও একটি নজম লিখেছিল। লন্ডনের সেন্ট জর্জেস হাসপাতালে যেখানে সে ভর্তি ছিল সেখানে তার যে নার্স বা সেবিকা ছিলেন তিনি ছিলেন একজন জার্মান মহিলা। তিনি বলেন, মরিমের সাথে কথা বলে আমার মনে হতো যে আমি কোনো ফিরিস্তার সাথে সাক্ষাৎ করছি। গ্রীষ্মকালে যখন এখানে অনেক বেশি গরম পড়ত তখন সে নিজের ফ্রিজে পানির বোতল ভরে রাখত। এরপর ছুটির দিনে বাচ্চাদের সাথে ঘরের বাইরে বসে লোকদের পানি পান করানোর জন্য বোতলের উপরে লিখে রাখত বিনামূল্যে পানি। অনেক ইংরেজ সেখানে আসতো আর স্টল দেখে দাঁড়াতো এবং বিভিন্ন জিনিসপত্র বা সামগ্রী নিত। তারা একজন ইংরেজ মহিলার কথা লিখেছেন যে তিনি মরিয়মকে জিজ্ঞেস করেন, তোমার মাথায় এই ধারণা কিভাবে এলো যে ঘরের বাইরে তুমি টেবিলের উপর এসব জিনিস অর্থাৎ পানি ও চকলেট ইত্যাদি রেখে উপরে লিখে দাও যে বিনামূল্যের জিনিস বা ফ্রি তোমরা নিয়ে যাও। সে বলে, বাচ্চাদের স্কুলে এক সপ্তাহের ছুটি আর আমি বাচ্চাদের বিনোদনের জন্য পুরো সপ্তাহ জুড়ে এভাবেই স্টল লাগাবো। সেই ইংরেজ মহিলা বলেন, আমি বিনোদন আর শান্তির সন্ধানে বাচ্চাদের জন্য সহস্র সহস্র পাউন্ড খরচ করে দূর দূরান্তে নিয়ে যাই, এরপরও আমি শান্তি পাই না। আমি জানতাম না যে এভাবে ঘরে বসেও মানুষের সেবা করে সত্যিকার আনন্দ পাওয়া যায়। সর্বদা সালাম করা এবং অন্যের খবরাখবর নেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করত। পরিচিত জন অথবা পাড়ার লোকদের সাথে কিছুদিন কথা না হলে মেসেজ বা খুদে বার্তা পাঠিয়ে তাদের খবরাখবর নিত। আরেকটি গুণ ছিল, সর্বদা অন্যের ভেতর ভালো গুণ সন্ধান করত আর সেই ভালো বিষয়ের প্রশংসা করত। সবসময় তার মুখে হাসি লেগে থাকত। আল্লাহ তালার উপর গভীর আস্থা ছিল এবং সে আল্লাহ তালার নিয়ামত রাজির অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশকারিণী ছিল। আল্লাহ তালা তার প্রতি দয়া করুন আর ক্ষমাসুলভ আচরণ করুন তার প্রতি। যেভাবেই এই মেয়ের স্বীয় খোদার কাছে প্রত্যাশা ছিল, আল্লাহ তালা এর চেয়ে বেশি তার প্রতি প্রেমময় ব্যবহার করুন আর স্বীয় ভালোবাসার ক্রোরে আশ্রয় দিন তাকে। তার পদমর্যাদা উন্নত করতে থাকুন এবং তার মেয়েদেরকেও সর্বদা স্বীয় নিরাপত্তার আশ্রয় রাখুন। এবং সেসব দোয়া যা তিনি তার মেয়েদের অনুকূলে করে গেছে তা আল্লাহ তালা কবুল করুন, গ্রহণ করুন। তার অর্থাৎ মরহুমার পিতা মাতাকেও ধৈর্য ও দৃঢ় মনোবল দান করুন, তারাও যেন খোদা তালার সন্তুষ্টিতে পুরোপুরি সন্তুষ্ট থাকেন আর তার মেয়েদের আদর্শ লালন পালনকারী হন আর তাদের সাহায্যকারী হন। তার অর্থাৎ মরহুমার স্বামীকেও মেয়েদেরকে বাবা ও মা উভয়ের স্নেহ প্রদানকারী করুন। আল্লাহ তালা পদমর্যাদা উন্নীত করতে থাকুন। এখন জুমার পর ইনশাল্লাহ স্নেহের মরহুমা মেয়ের জানাজার নামাজ পড়াবো, সবাই এতে যোগ দিবেন। আমি বাইরে গিয়ে জানাজা পড়াবো আর আপনারা যারা ভেতরে আছেন তারা এখানে ভেতরেই থাকবেন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ